বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজীরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুযাতু ওয়াল مُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 10 ডিসেম্বর, 25 অগ্রহায়ণ এবং ফার্সি 19,000। রেডিও তেহরানের শান্ত অধিবেশনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 11,685 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। মানবাধিকারের নামে পশ্চিমা সরকারগুলোর ভণ্ডামি ও প্রচারণার স্বরূপ এবং বাংলাদেশে দুর্নীতি বৃদ্ধি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সৌদি আরব সফরের সময় যৌথ বিবৃতিতে ইরানের প্রতি যে আহ্বান জানানো হয়েছে তার জবাব দিয়েছে তেহরান। সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ ইরানের তরুণ সমাজ ও নারীদের উস্কানি দিচ্ছে বলে আবারও অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি ঘোষণা করেছে বিএনপি, আন্দোলন চলবে বলে ঘোষণা। এবং ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে আশঙ্কাজনক হারে কমে গেছে মুসলিম বিজয়ী প্রার্থীর সংখ্যা, এবার পাশ করেছেন মাত্র 1 জন মুসলিম প্রার্থী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। চীন ও সৌদি আরবের যৌথ বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামশিদি বলেছেন, আমাদের চীনা সহযোগীদের জানা উচিত সৌদি আরব ও আমেরিকা সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল কায়েদার প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়েছে এবং ইয়েমেনে পাশবিক সামরিক আগ্রাসনের মাধ্যমে সেদেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। আর ঠিক ওই সময়ে ইরান সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে যাতে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে সন্ত্রাসবাদ ছড়িয়ে না পড়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সৌদি আরব সফরকালে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর সঙ্গে সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনাকে তিনি সম্ভাবনাময় হিসেবে বর্ণনা করেছেন। শুক্রবার রাতে তিনি একথা বলেন। 2016 সালের 3 জানুয়ারি তেহরানে সৌদি দূতাবাস ও মাসাদে সৌদি কনসুলেটে কিছু ব্যক্তির হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ। ইরাকের রাজধানী বাগদাদে পর্যন্ত 5 বার দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। 5ম দফা বৈঠকে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং সেই বৈঠকের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে। ফয়সাল বিন ফারহান আরও বলেছেন, ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে সহযোগিতার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মানবাধিকার প্রসঙ্গে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির পাশাপাশি তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাশ্চাত্যের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলো ইরানে সহিংসতা ও সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে। তিনি শুক্রবার ডাচ উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েবস্টার সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। গত সেপ্টেম্বরে ইরানে হিজাব আইন অমান্য করার দায়ে আটক একজন নারীর পুলিশি হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নৈরাজ্য প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ ইরানের তরুণ সমাজ ও নারীদের উস্কানি দেওয়ার পাশাপাশি মিডিয়াকে তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ করার কাজে ব্যবহার করছে, যা কূটনৈতিকভাবে অগঠনমূলক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দাঙ্গা ও সন্ত্রাসী কার্যকলাপে যারা পুলিশের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, সন্দেহাতীতভাবে ইরানের আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। আমেরিকা দাবি করছে, ইরানের কাছ থেকে ড্রোন কিনে সেগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তেহরানের কাছ থেকে কামিকাজে ড্রোন কেনার জন্য অভিযুক্ত করেছে। তবে রাশিয়া এবং ইরান দুই দেশই এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিব্রি বলেন, ড্রোন কেনার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান একেবারে অগ্রভাগে ছিল তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আমেরিকা দাবি করে আসছে, রাশিয়া ইরানের কাছ থেকে বিভিন্ন অস্ত্র এবং ড্রোন কিনেছে, যা তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি তাদের ভাষায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বর্তমান সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি ঘোষণা করেছে। আজ রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে এই ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে হামলা চালানো হয়েছে তা 71 সালে মুক্তিযুদ্ধের হামলাকে হার মানিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে 10 দফা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই 10 দফা দাবি আদায়ে দলটি আগামী দিনে আন্দোলন করবে। আজ শনিবার বিকেল 4টার দিকে গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই 10 দফা দাবি ঘোষণা করেন।
জাতীয় সংসদ বিলুপ্ত করিয়া ভোটবিহীন গণতন্ত্র হরণকারী লুটেরা ফেসিবাদী ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করিতে হইবে। আপনারা দেখেছেন আজকে আমাদের দলের থেকে যে সংসদ সদস্যরা পার্লামেন্টে ছিল তারা সংসদ থেকে পদত্যাগ করেছে আপনাদের সামনে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই।
তিনি বলেন, বিএনপির মিত্র রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে এই দফাগুলো ঠিক করা হয়েছে। এদিকে বিএনপির ঢাকা বিভাগীয় জনসমাবেশে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে লাখো জনতার সমাগম ঘটেছে গোলাপবাগ মাঠ সহ আশপাশের এলাকায়।
আমি আসছি গতকাল, অনেক কষ্ট হয়েছে, টিকিট পাচ্ছি না, অনেক কষ্ট হয়েছে, অনেক আমরা অনেক বইয়ের মধ্যে
নিজের জীবন উৎসর্গ করে এই ফেসিস্ট সরকারকে উৎখাত করার জন্য প্রস্তুত। আজকে রেল বাস ট্রেন ছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা এই ঢাকার বুকে এসেছি এই সমাবেশকে সফল করার জন্য।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিএনপির 7 সদস্যের পদত্যাগের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে, বিএনপির 7 জন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ভুল আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেছেন, এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে। আজ সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ভাষায় বিএনপি জামাতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। ভারতের গুজরাট রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মাত্র 1 জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। অতীতে তুলনামূলক অনেক বেশি মুসলিম প্রার্থী এই রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হলেও তাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের গুজরাটে 182 আসন সমন্বিত বিধানসভা নির্বাচনে 73টি আসনে 230 জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে মাত্র 1 জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। 1980 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে মুসলিম বিধায়কের সংখ্যা ক্রমাগত হ্রাস পেয়েছে। 1980 সালের নির্বাচনে প্রধান বিরোধী দল কংগ্রেস ক্ষত্রিয় হরিজন উপজাতি এবং মুসলিমদের কাজে লাগিয়ে সামাজিক প্রকৌশল সূত্র গ্রহণ করেছিল, যা বাস্তবায়নের পর দলের 12 জন মুসলিম বিধায়ক গুজরাট বিধানসভায় পৌঁছেছিলেন। 2017 সালের বিধানসভা নির্বাচনে 3 জন মুসলিম বিধায়ক কংগ্রেসের টিকিটে জিতেছিলেন এবং গুজরাট বিধানসভায় পৌঁছেছিলেন। এই বিধায়কদের মধ্যে ছিলেন মোহাম্মদ জাভেদ পীরজাদা, গিয়াসউদ্দিন শেখ এবং ইমরান খেদাওয়ালা। 2022 সালের নির্বাচনে বিজেপি কোনো মুসলিমকে প্রার্থী করেনি। কংগ্রেস দল 6 জন মুসলিমকে প্রার্থী করেছিল, কিন্তু জামালপুর খাদিয়া থেকে শুধুমাত্র ইমরান খেদাওয়ালা নির্বাচনে জয়ী হয়েছেন। ইমরান খেদাওয়ালা বিজেপি প্রার্থী ভূষণ অশোক ভাট এবং মিম প্রার্থী সাবির ভাই কাবলিওয়ালার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইমরান খেদাওয়ালা 45.88% অর্থাৎ 58,487 ভোট পেয়েছেন, যেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন 44,829 ভোট। অন্যদিকে মিম প্রার্থী পেয়েছেন 15,677 ভোট। কংগ্রেসের টিকিটে দরিয়াপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন গিয়াসউদ্দিন শেখ। গুজরাটে মুসলমানদের সংখ্যা প্রায় 10%, অধিকাংশ 25টি বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানে অবস্থানের মাধ্যমে রক্ত, হানাহানি ও পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। একথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি আজ তেহরানে সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক উচ্চ পরিষদের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন। রাইসি বলেন, এই অঞ্চলের চাহিদা ও বাস্তবতাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা, এ কারণে বারবারই তারা ব্যর্থ হয়েছে। আফগানিস্তানে তারা 20 বছর ছিল, কিন্তু রক্ত, হানাহানি ও পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পায়নি। এ সময় তিনি সমাজের মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে সমাজকে সীমাবদ্ধ করা সম্ভব নয়, কিন্তু জনগণ বিশেষ করে তরুণ সমাজকে সাংস্কৃতিক পথ নির্দেশনা দিয়ে সঠিক পথে পরিচালনা করতে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছেন। আরব দেশগুলো যদি চীনা প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করে, তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে পড়বে এবং বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন, চীন এবং অন্য দেশগুলো তেল ও গ্যাসের মূল্য পরিশোধের জন্য সাংহাই পেট্রোলিয়াম এবং ন্যাশনাল গ্যাস এক্সচেঞ্জকে ব্যবহার করতে পারে। শি জিনপিং বলেন, স্থানীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করতে এবং ডিজিটাল মুদ্রা সংক্রান্ত সহযোগিতা আরও গভীর করতে চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা পদ্ধতি গড়ে তুলবে। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে শি জিনপিং এই প্রস্তাব দেন। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সম্প্রতি ইউক্রেন ইস্যুতে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন অ্যাঙ্গেলা মার্কেলের ওই বক্তব্য থেকে তিনি দারুণভাবে হতাশ হয়েছেন। জার্মান সাবেক চ্যান্সেলর সম্প্রতি বলেছেন 2014 সালে রাশিয়া ও ইউরোপের মিত্রদের মধ্যে যে মিনস্ক চুক্তি হয়েছিল তা মূলত করা হয়েছিল ইউক্রেনকে ভবিষ্যৎ যুদ্ধে প্রস্তুত করার জন্য সময় ক্ষেপণ করতে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুতিন অ্যাঙ্গেলা মার্কেলের এই বক্তব্য সম্পর্কে আরও বলেন, জার্মান সাবেক চ্যান্সেলরের মুখ থেকে এই ধরনের স্বীকারোক্তি শুনে তিনি সত্যি মর্মাহত হয়েছেন, অথচ রাশিয়া বার্লিনকে মিত্র বিবেচনা করত। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। বর্তমান বিশ্বে মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার মতো মহান বিষয়গুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন।
আজ 10ই ডিসেম্বর জাতিসংঘের ঘোষিত মানবাধিকার দিবস। দুঃখজনক বিষয় হলো বর্তমান বিশ্বে মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার মতো মহান বিষয়গুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর এ লক্ষ্যে সাম্রাজ্যবাদী দেশগুলোর বিরোধী সরকারগুলোর বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার ও প্রচারণার জোয়ার বইয়ে দেয় পাশ্চাত্যে নিয়ন্ত্রিত ও প্রভাবিত সংবাদ মাধ্যমগুলো। সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকারও এ ধরনের মিথ্যাচারের জবাবে দুটি পশ্চিমা সংবাদ মাধ্যমকে সেদেশে নিষিদ্ধ করেছে। এ দুটি সংবাদ মাধ্যম হল ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ। জানা গেছে এ দুটি সংবাদ মাধ্যমের একটি প্রচার করেছে যে আফগানিস্তানের এক বিশেষ এলাকায় শিশু বিক্রির হাট বসানো হয়েছে, অথচ বাস্তবতা ছিল সেখানে শিশুদের টিকা দিতে নিয়ে যাওয়া হয়েছিল। ইরানের ব্যাপারেও এ ধরনের আকাশ কুসুম বা আষাঢ়ে নানা গালগল্প বেশ কয়েক মাস ধরে প্রচার করা হচ্ছে। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা অভিযোগ তুলে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা, অথচ কানাডা নিজেই মানবাধিকার লঙ্ঘনকারী দেশ। এদেশে 1996 সাল পর্যন্ত 156 বছর ধরে ক্যাথলিক চার্চ পরিচালিত বোর্ডিং স্কুলগুলো ছিল আসলে কসাইখানা। সেসব স্কুলে হাজার হাজার আদিবাসী শিশুকে তাদের পরিবার ও গোত্র থেকে জোর করে ধরে এনে সভ্য ও শিক্ষিত করার নামে নির্যাতন চালিয়ে হত্যা করে গোপনে গণকবরগুলোতে দাফন করা হয়েছে। গত 2 দশকে হাজার হাজার আদিবাসী নারীকে কানাডা সরকার গুম করেছে, যাদের হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি। অপরাধীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেয়া হয়নি। গত 3-4 শতাব্দী ধরে কানাডার অধিবাসীদের মেরে কেটে গণহত্যা চালিয়ে প্রায় নিশ্চিহ্ন করেছে কানাডার বহিরাগত জবরদখলকারী শ্বেতাঙ্গ বর্ণ বৈষম্যবাদী সরকার। একই ধরনের কাজ হয়েছে অস্ট্রেলিয়া ও আমেরিকায়ও। লক্ষণীয় বিষয় হল মানবাধিকারের নামে দরদ দেখাতে অভ্যস্ত পশ্চিমা সরকারগুলো ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন, শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার মতো বিষয়গুলোতে প্রায় নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং তারা নানাভাবে বর্ণবাদী ও দখলদার এই ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীকে সহায়তা দিয়ে যাচ্ছে।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ঘুষের পরিমাণ অনেক বেড়েছে, যা বছরে 10,000 কোটি টাকারও বেশি বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখানো হয়েছে। দেশের দুর্নীতির সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ সংবাদদাতা।
দুর্নীতি হলো একটি ক্যান্সার বা ক্ষত, যা গণতন্ত্রের প্রতি নাগরিকের বিশ্বাসকে নষ্ট করে আর উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রবৃত্তিকে হ্রাস করে দেয়। চলতি বছরের গোড়ার দিকে বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIR দুর্নীতির ধারণা সূচক জরিপে বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 13তম। 2020 সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল 12। সে তুলনায় বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে, কিন্তু দুর্নীতি কমেছে কতটা সে হিসেব করতে গেলে কম্বলে আর লোম থাকবে না এমন পরিস্থিতির উদ্ভব বলেই মনে করছেন অনেক মানুষ। কারণ দেশে ঘুষের পরিমাণ অনেক বেড়েছে, যা বছরে 10,000 কোটি টাকারও বেশি বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখানো হয়েছে এমন খবর বেরিয়েছে নানা গণমাধ্যমে। তবে ঘুষ দুর্নীতির সংখ্যায় কিছুটা কমলেও টাকার পরিমাণে বেড়েছে অনেক। এমন পরিস্থিতিতে 9 ডিসেম্বর অনুষ্ঠিত হল আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস 2022, যার প্রতিপাদ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব। মানে হচ্ছে দুর্নীতি কমছে না, বরং বেড়েই চলছে সমাজে, দেশে এবং বিভিন্ন বহির্বিশ্বেও। তবে কেন বাড়ছে এ ধরনের দুর্নীতি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নেহাল করিমের সঙ্গে। তিনি রেডিও তেহরানকে বলেন, দেশে ক্ষুদ্র থেকে বৃহৎ প্রতিটি সেক্টরে যেন ছুঁয়ে গেছে দুর্নীতি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা, রাজনৈতিক প্রভাব, সরকার যদি ইচ্ছা থাকতো তাহলে অ্যাসিড নিক্ষেপটা যেরকম কমে গেছে তেমনি অন্যান্য কিছু কমতে পারত। প্রত্যেকটা মানুষের মধ্যে কোন রকমের ভয় কাজ করছে না। আমার মধ্যে যদি ভয় কাজ করে তাহলে আমি ওটার থেকে বিরত থাকবো।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান রেডিও তেহরানকে বলেন, যে দেশে সামাজিক অবস্থান নির্ণয়ের মাপকাঠি হয় শুধু টাকা আর বিত্ত বৈভব, সে সমাজে দুর্নীতি নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত দুরূহ।
মানসিকতার পরিবর্তন হলে দুর্নীতি আর কি আপনার অনুভূতি করে। তবে ওই আইনের শাসন প্রতিষ্ঠা, যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তির আওতায় আনা, যে যত বেশি অর্থবিত্তের মালিক হ্যাঁ তাকে মানুষ তত সম্মান করে বলে মনে হয় আপাত দৃষ্টিতে, এটাও কিন্তু দুর্নীতির বাড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের পর্যায়ে এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষ ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত পূর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন বিখ্যাত মনীষী গিয়াসউদ্দিন জামশিদ কাশানির জীবনী ও তার গবেষণা কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানে আমরা জামশিদ কাশানির জীবনী নিয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম উলুগ বেগ কাজীজাদে রুমের মাধ্যমে জামশিদ কাশানির সম্পর্কে জানতে পারেন। কাজীজাদের সাথে বাজার এলাকায় গিয়াসউদ্দিন জামশিদ কাশানি দেখা হওয়ার কথা উল্লেখ করেছিলাম। ঘটনাক্রমে কাজীজাদে একটি ছোট্ট ঘরে একজন খাটো আকৃতির মানুষকে বসে থাকতে দেখলেন। ওই ব্যক্তি একটি বইয়ে নজর বুলাচ্ছিলেন। তার আশেপাশেও ছিল অনেক বই এবং অ্যাস্ট্রোল্যাব সহ জ্যোতির্বিদ্যা সম্পর্কিত কিছু যন্ত্রপাতি। কাজীজাদে বুঝতে পারেন যে এই ব্যক্তি নিশ্চয়ই জ্যোতির্বিদ ও গণিতবিদ। ফলে কাজীজাদে খুব খুশি মনে ওই ব্যক্তির ঘরটির দরজার খুব কাছে গিয়ে তাকে প্রশ্ন করেন, এসব কি? ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করেন, আপনি কি চান? কাজীজাদে বললেন, আমি এসব কিনতে চাই। ওই ব্যক্তি অর্থাৎ গিয়াসউদ্দিন জামশিদ কাশানি বললেন, কি কিনতে চান? কাজীজাদে বললেন, আমি অ্যাস্ট্রোল্যাবটি কিনতে চাই। জামশিদ কাশানি বললেন, এটা আপনার কি কাজে লাগবে? কাজীজাদে এক ধরনের বিশেষ অ্যাস্ট্রোল্যাবের নাম বললেন।
জবাবে গিয়াসউদ্দিন জামশিদ কাশানি বললেন, আমি এই অ্যাস্ট্রোল্যাবটি কেবল তার কাছে বিক্রি করব যে গণিত বিষয়ে আমার কিছু প্রশ্নের উত্তর তথা কিছু সমস্যার সমাধান বলে দিতে পারবে। কাজীজাদে গিয়াসউদ্দিন জামশিদ কাশানির প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেননি। এবার কাজীজাদে গণিত বিষয়ের পাল্টা কিছু প্রশ্ন ছুড়ে দেন জামশিদ কাশানির কাছে। কাশানি একে একে সবগুলো প্রশ্নের সঠিক জবাব দেন। এরপর কাজীজাদে প্রশ্ন করে জানতে পারেন যে এই বিজ্ঞ গণিতবিদের নাম গিয়াসউদ্দিন জামশিদ কাশানি। এ ঘটনার পর কাজীজাদে ও কাশানি পরস্পরের অন্তরঙ্গ বন্ধু হন। এরপর কাজীজাদে সমরকন্দে পৌঁছেন। সেখানে তিনি জানতে পারেন যে সম্রাট উলুগ বেগ একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং এজন্য মহাকাশ ও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্যের একটি নতুন সারণী তৈরির চেষ্টা করছেন। তিনি তখন সম্রাটের কাছে গিয়ে বলেন, এ কাজের জন্য এক উপযুক্ত ব্যক্তি রয়েছেন। খাটো ছাইজের ওই ব্যক্তি জমিন থেকে আসমান পর্যন্ত প্রত্যেক ইঞ্চি দূরত্বের নানা দিক সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন।
উলুগ বেগ এই মহান বিজ্ঞানীর কথা শুনে এক ব্যক্তিকে তার কাছে পাঠান এবং তাকে কাশান থেকে সমরকন্দে আসার আমন্ত্রণ জানান। এরপর সম্রাট ওই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণের দায়িত্ব জামশিদ কাশানির উপর ছেড়ে দেন। জামশিদ কাশানি তার ভাগ্নে মঈনুদ্দিন কাশানিকে নিয়ে 819 থেকে 822 হিজড়িতে সমরকন্দে চলে আসেন। তিনি সমরকন্দ থেকে তার বাবার কাছে দুটি চিঠি পাঠিয়েছিলেন। এ দুই চিঠিতে সমরকন্দের জ্ঞানী গুণী জ্ঞান ও বিজ্ঞানের অবস্থা ও শিক্ষা কেন্দ্র সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সেখানকার সম্রাট উলুগ বেগ ও বিজ্ঞানীদের পারস্পরিক সুসম্পর্কের কথা জানা যায় এ দুই পত্র থেকে। এছাড়াও এ দুই চিঠি থেকে সে সময়কার সমরকন্দের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কেও অনেক কিছু জানা যায়।
জামশিদ কাশানি যখন সমরকন্দে আসেন তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। উলুগ বেগের দরবারের অন্যান্য বিজ্ঞানীরা সমরকন্দে কাশানির জ্ঞানগত যোগ্যতার কঠিন পরীক্ষা নেন। তারা কঠিন যেসব বিষয়ের সমাধান জানতেন না সেসব বিষয়ে কাশানির কাছে সমাধান জানতে চান। তিনি সমরকন্দে তার সেই প্রথম দিনগুলোতেই এই সব জ্ঞানগত সমস্যার সমাধান দিয়েছিলেন। ফলে কাজীজাদে রুমির মতো বড় বিজ্ঞানীও কাশানিকে নিজের চেয়েও বড় বিজ্ঞানী বলে স্বীকৃতি দিতে বাধ্য হন। এরপর থেকে জামশিদ কাশানি সবসময়ই সম্রাট উলুগ বেগের কাছে থাকতেন। উলুগ বেগও কাশানির এই অমূল্য রত্নের অসাধারণ প্রতিভার প্রশংসা করতেন। জামশিদ কাশানি সমরকন্দে 2 বছর থেকেছিলেন। এ 2 বছরে তিনি বিজ্ঞান সম্পর্কিত অনেক সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছিলেন। বাবার কাছে লেখা চিঠিতে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন। যেমন এসব বিষয়ের মধ্যে ছিল মসজিদের মেহরাবে বৃত্তাকার ছিদ্রের মধ্য দিয়ে সূর্যের আলো অতিক্রমের অবস্থা দেখে যে কোনো ঋতুতে আসরের নামাজের সময় নির্ধারণ করা, কিংবা প্রায় 1 মিটার ব্যাসের অ্যাস্ট্রোল্যাব নির্মাণ যাতে নথিবদ্ধ ছিল টলেমির সারণীতে থাকা 122টি তারকার সারণী।
সমরকন্দে আসার পর কিছুদিন না যেতেই জামশিদ কাশানি হয়ে পড়েন এখানে নির্মিত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিজ্ঞানী। খুব অল্প সময়ের মধ্যেই তাত্ত্বিক ও ব্যবহারিক বিজ্ঞানে নানা সাফল্য দেখিয়ে জামশিদ কাশানি সমরকন্দ বিশ্ববিদ্যালয়কে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে প্রাচ্যের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেন। সমরকন্দে মাত্র 2 বছর ছিলেন জামশিদ কাশানি, কিন্তু এ সময়ে তিনি জ্ঞান ও বিজ্ঞানে যেসব অমূল্য অবদান রেখেছেন তার সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরতেও অনেক কাগজের পাতা দরকার হবে। যেমন কাশানি সমরকন্দে থাকার সময় মিফতাহুল হিসাব বা পাটিগণিতের চাবিকাঠি নামে প্রাথমিক পাটিগণিতের বিশ্বকোষ রচনা করেছিলেন। তিনি তার এই বইয়ে প্রথমবারের মতো দশমিক ভগ্নাংশের বিষয়টি তুলে ধরেন ও এর ব্যাখ্যা দেন। এছাড়াও এই বইয়ে তিনি পূর্ণ বা মৌলিক সংখ্যা বের করার উপায় তুলে ধরে এর ব্যাখ্যা দেন। তার এসব উদ্ভাবন ইউরোপে দশমিক ভগ্নাংশের প্রসারে বিস্ময়কর ভূমিকা রেখেছিল।
কাশানির এই বইটি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পাটিগণিতের গাইড বই হিসেবে শত শত বছর ধরে পড়াশোনা হয়েছে এবং ব্যবহারিক ক্ষেত্রেও কাশানির এসব তত্ত্বের প্রয়োগ করা হতো। গিয়াসুদ্দিন জামশিদ কাশানি সমরকন্দে থাকার সময় রিসালাত আল মুহিতিয়াহ বা বৃত্তের পরিধি সম্পর্কিত গবেষণাপত্র নামের একটি বই লিখেছেন। এই বইয়ে তিনি গণিতের বিশিষ্ট সংখ্যা বা বৃত্তের কোণের পরিমাপে ব্যবহৃত পাইয়ের মান 16 দশমাংশ পর্যন্ত নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও তিনি বৃত্তের জ্যা এবং সাইন সম্পর্কিত গবেষণাপত্র শীর্ষক তার বইয়ে সাইনের 1 ডিগ্রির পরিমাপকে সঠিক মানের কাছাকাছি 10 সংখ্যা পর্যন্ত নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। গণিতের তত্ত্বীয় গবেষণা ছাড়াও বিজ্ঞানের ব্যবহারিক ক্ষেত্রেও তিনি ব্যাপক উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিয়েছিলেন। জামশিদ কাশানি জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ সংক্রান্ত 8টি যন্ত্র উদ্ভাবন করেছিলেন।
তো শ্রোতাবন্ধুরা, জামশিদ কাশানির সম্পর্কে আমরা আরো কথা বলবো এই ধারাবাহিকের আগামী আসরে। আশা করছি তখনও আপনাদের সবার সঙ্গ পাব। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 10 ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর, বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা দৈনিক প্রথম আলো। সমাবেশ ঘিরে কোনো আতঙ্ক নেই, বলেছেন ডিবি প্রধান দৈনিক ইত্তেফাক। ফখরুল আব্বাসকে সাধারণ কয়েদীদের সঙ্গে রাখা হয়েছে, বলেছেন আফরোজা আব্বাস দৈনিক যুগান্তর। আওয়ামী লীগ সরকারের শেষ পরিণতি হবে অত্যন্ত লজ্জাজনক, বলেছেন জামায়াত আমির দৈনিক নয়া দিগন্ত। এবং গণসমাবেশ থেকে সরকারের পদত্যাগ সহ বিএনপির 10 দফা দৈনিক মানব জমিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। ডিসেম্বর বনাম জানুয়ারি, শুভেন্দু অধিকারীর দিন ঘোষণার পর পাল্টা দিন জানালেন কুণাল ঘোষ দৈনিক আনন্দবাজার পত্রিকা। G20 সম্মেলনে রাজ্যের ভালো দিক তুলে ধরার বার্তা মোদির, বৈঠকে বলার সুযোগ পেলেন না মমতা দৈনিক সংবাদ প্রতিদিন। এবং স্ত্রীকে খুন করে আলমারিতে দেহ লুকিয়ে রাখল স্বামী, চাঞ্চল্য চুচুড়ায় দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, 11 জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা। দলটি থেকে নির্বাচিত 7 জন সংসদ সদস্যই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদের সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। সমাবেশে বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য গুলাব মোহাম্মদ সিরাজ প্রথম ৭ সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৬ সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির সংসদ সদস্যের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েন দেখা দেয়। বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ছাড়া বাকি ৫ শপথ নেন। নির্ধারিত সময় শপথ না নেয় ফখরুলের আসনটি শূন্য ঘোষণা করে আবার নির্বাচন হয়, আর তাতে জয়ী হন বিএনপির প্রার্থী জি এম সিরাজ।
দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, মানবাধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের জনগণের মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। আজ শনিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবছর বাংলাদেশ ২০২৩ থেকে ২০২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। আমাদের সরকারের আমলেই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ ৪ সদস্য নির্বাচিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের এই ফল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের সুরক্ষা এবং প্রচারে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং অঙ্গীকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক যুগান্তর লিখেছে, গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাল তাদের সাধারণ কয়েদীদের সঙ্গে ওয়ার্ডে রাখা হয়। তাদের কারা কর্তৃপক্ষ ফ্লোরিং করিয়েছেন বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরুজা আব্বাস। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন। আফরুজা আব্বাস বলেন, নয়াপল্টনে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করতে পারি না, অথচ আওয়ামী লীগ ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সমাবেশ করে, ওয়ার্কিং ডেতে সমাবেশ করে, পোশাক কারখানা বন্ধ করে সমাবেশ করে, স্কুল কলেজ বন্ধ করে দিয়ে সমাবেশ করে। তিনি বলেন, তারা চেয়েছিল বিএনপি যেন ঢাকায় সমাবেশ করতে না পারে, কিন্তু তারা সফল হয়নি, বিএনপি কখনো পরাজিত হয় না।
দৈনিক নয়া দিগন্ত এক খবরে লিখেছে, শান্তিপূর্ণ একটা সমাবেশ অবস্থানকে অশান্ত করে তোলা হয়েছে, বিপুল সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয়েছে, গভীর রাতে দলের শীর্ষ নেতৃবৃন্দকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, এর শেষ পরিণতি আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মজলিশে সুরার সম্মেলন ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের মাধ্যমেই দেশে কেয়ারটেকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। জামাত বিএনপি সহ গণতন্ত্রকামী ডান বাম জোট সকলকে সাথে নিয়ে যুগপৎ দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।
দৈনিক মানব জমিন লিখেছে, জাতীয় সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্গঠন সহ ১০ দফা দাবি উত্থাপন করেছে বিএনপি। শনিবার বিকেল ৪টায় রাজধানীর গোলাপবাগ মাঠে দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এই ১০ দফা ঘোষণা করেন। এর আগে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সংসদ সদস্যরা। বিএনপির ১০ দফার মধ্যে রয়েছে বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, একটি দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়া সহ বিরোধী দলীয় সব নেতাকর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দীদের অনতবিলম্বে মুক্তি।
এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে, ভবিষ্যৎবাণীর পাল্টা ভবিষ্যৎবাণী, বাংলার রাজনীতিতে এক নতুন কৌশলের সংযোজন করলেন তৃণমূল ও বিজেপি দুপক্ষই। ডিসেম্বর মাসে তৃণমূল সরকারের উপর বিপদ ঘনিয়ে আসবে এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন রাজ্য বিজেপির নেতারা। বৃহস্পতিবার গুজরাত জয়ের পর কলকাতায় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনটি তারিখের কথা ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই তারিখের পাল্টা তারিখ ও সময় ঘোষণা করে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল লিখেছেন, বিয়ের তারিখ ছাড়া ডিসেম্বরে কোনো তারিখ নেই যাকে তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত করা যায়, কিন্তু 2 জানুয়ারি হলো গুরুত্বপূর্ণ দিন, সময় দুপুর 2টো। বিজেপি নেতারা যেভাবে কোনো স্পষ্ট ইঙ্গিত না দিয়েই তৃণমূল নেতৃত্বকে চাপে ফেলার কৌশল নিয়েছিলেন, কুণালও দিন ও সময় ঘোষণা করে কিছুটা রহস্য বজায় রেখেছেন নিজের টুইটে।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, G20 সম্মেলন সফল করতে বাংলার তরফ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সম্মেলনের পর শুক্রবার তার প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সেই সুরেই সুর মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল বৈঠকে নিজের কালীঘাটের কার্যালয় থেকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু বৈঠকে এদিন বলার সুযোগ পাননি তিনি, যদিও এদিনের বক্তা তালিকায় তার নাম ছিল। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী এই বৈঠকে বলেছেন, আমাদের দেশের একটা ঐতিহ্য রয়েছে, G20 সম্মেলনের আয়োজন দেশের কাছে মর্যাদার, যেসব রাজ্যে তাদের আসর বসবে তারাও এই গৌরবের অঙ্গ। বিদেশি অতিথিদের সামনে রাজ্যগুলোর পাশাপাশি গোটা দেশের সমস্ত সম্ভাবনার দিকগুলো তুলে ধরা যায় সেটা দেখতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে, এই সম্মেলন সফল করতে হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিজয়ে ইমানি শক্তির ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা যুদ্ধের ময়দানে ইরানি যোদ্ধাদের আল্লাহর স্মরণ সম্পর্কে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আগ্রাসী সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইরানের যোদ্ধারা আল্লাহকে স্মরণ করতেন এবং অবসরে জিকির আসগারে মশগুল থাকতেন। তাদের কাছে আল্লাহর স্মরণ ও তাকে রাজি খুশি রাখা ছিল বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে তারা যুদ্ধে জয় পরাজয়কে অতটা গুরুত্ব দিতেন না। এই মানসিক শক্তি নিয়েই তারা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইরাকি বাহিনীর বিরুদ্ধে ন্যূনতম অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করার সাহস পেতেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অন্যতম কমান্ডার খাদেম হুসাইনি এ সম্পর্কে বলেন, এটি অব্যর্থ সত্য যে ইরাকি শত্রুদের কাছে আমাদের তুলনায় অনেক গুণ বেশি সমরাস্ত্রে সজ্জিত ছিল, কিন্তু তা সত্ত্বেও ইরানি যোদ্ধারা কেন সবসময় বিজয়ী হতেন। এ প্রশ্নের উত্তর হচ্ছে, এখলাস বা আল্লাহকে সন্তুষ্ট করার প্রচেষ্টার কারণেই ইরানি যোদ্ধাদের বিজয় হয়েছে।
রণক্ষেত্রে ইরানি যোদ্ধারা কতটা আল্লাহ ভীরু ছিলেন তার প্রমাণ হিসেবে কয়েকজন শহীদের ওসিয়ত নামা তুলে ধরা যায়। যেকোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে বলে ইরানি যোদ্ধা ও কমান্ডাররা জীবিত অবস্থায় তাদের ওসিয়তনামা লিখে রেখে যেতেন। এসব ওসিয়তনামায় তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের উপস্থিতির কারণ বর্ণনা করতেন। তাদের বেশিরভাগই লিখেছেন, আল্লাহকে সন্তুষ্ট করা, ইসলাম ও কোরআন, বিপ্লব ও ইসলামী শাসন ব্যবস্থা এবং সর্বোপরি দেশ রক্ষা করার লক্ষ্যে তারা আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন। এরকম একজন অজ্ঞাত শহীদের ওসিয়তনামায় বলা হয়েছে, হে আল্লাহ, তুমি জানো আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধে আসার পথ বেছে নিয়েছি। আমি এই পথে আমার সামান্য জীবনটাকে উৎসর্গ করে শহীদদের কাতারে সামিল হতে চাই।
আরেকজন শহীদের ওসিয়তনামায় বলা হয়েছে, দিনী দায়িত্ব পালন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া যুদ্ধে যাওয়ার আর কোনো লক্ষ্য থাকতে পারে না। আমি বলতে চাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে আসার চেষ্টা করেছি এবং এ পথে অন্য কোনো উদ্দেশ্যকে নিজের চিন্তা জগতেই স্থান দিইনি। আরেকজন যোদ্ধা তার শাহাদতের আগে নিজের ওসিয়তনামায় লিখেছেন, হে আল্লাহ, তুমি অন্য যে কারো চেয়ে বেশি জানো যে ক্ষমতা বা পজিশন পাওয়ার জন্য কিংবা দুনিয়ার চাকচিক্য লাভের আশায় আমি যুদ্ধ করতে আসিনি। আমি বরং কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামের বিজয়ের মাধ্যমে তোমার পতাকা সমুন্নত রাখার জন্য জিহাদে এসেছি।
অন্যদিকে ইরাকি সেনাদের হাতে বন্দি ইরানি যোদ্ধাদেরও ইরাকি কারাগারে সময় কেটেছে আল্লাহর স্মরণের মাধ্যমে। ইরাকের হাত থেকে মুক্ত হয়ে ফেরা একজন ইরানি বন্দি এ সম্পর্কে বলেন, কখনো কখনো আমাদের মনে হতো আমরা আর কখনো মুক্ত জীবনে ফিরে যেতে পারব না। কখনো মনে হতো কারাগারের বাইরে হয়তো সত্যিই জীবনের কোনো অস্তিত্ব নেই। আমরা আমাদের অন্তরে এক প্রকাণ্ড শূন্যতা অনুভব করতাম এবং সেই সময়ে একমাত্র আল্লাহর স্মরণ আমাদের অন্তরকে প্রশান্ত করতে পারত। ইরানের একজন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের ছবি ও ভিডিও ধারণ করতে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন। তিনি একজন ইরানি যোদ্ধার জীবনের শেষ মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছেন এভাবে, আমার চোখ গোলার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া একজন যোদ্ধার পেটে আটকে গেল। তিনি কিছু বলতে চান বলে মনে হল।
ইরানি নির্মাতা আরো বলেন, আমি তার কাছে গেলাম, ভেবেছিলাম জীবনের শেষ মুহূর্তে তিনি হয়তো কোনো ওসিয়ত করতে চান কিংবা তৃষ্ণার্ত ঠোঁটে সামান্য পানি পান করতে চান, কিন্তু আমি তার মুখে ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ছাড়া আর কিছু শুনতে পেলাম না। আমি ওই মুহূর্তটি আমার ক্যামেরায় ধারণ করতে চাইলাম, কিন্তু আমার হাত ক্যামেরার দিকে অগ্রসর হল না। আমি এগিয়ে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ওই ইরানি যোদ্ধার মাথায় ও মুখে হাত বোলাতে লাগলাম। যখন সম্বিত ফিরে পেলাম তখন তার রুহ আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। ইরানি যোদ্ধাদের কথা ও আচরণে যদিও আল্লাহর স্মরণের বিষয়টি স্পষ্ট ছিল, কিন্তু তারপরও তাদের কিছু আচরণে এ বিষয়টি অনেক বেশি প্রকাশ পেত। নামাজ, তাহাজ্জুদ, কোরআন, তেলাওয়াত, তসবিহ, তাহলিল ও দোয়াই মশগুল থাকা ছিল ইরানি যোদ্ধাদের অবসর সময়ের সবচেয়ে বড় সম্বল।
একজন মুসল্লি যখন নামাজে দাঁড়ান তখন তিনি পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসমানের দরজায় কড়া নাড়তে থাকেন। তিনি অপবিত্রতা ও পাপ তাপকে ঝেড়ে ফেলেন এবং পবিত্রতা ও সৌন্দর্যকে ধারণ করার চেষ্টা করেন। নামাজ হচ্ছে আল্লাহর স্মরণ এবং আল্লাহর স্মরণ যে কোনো অস্থির মনকে শান্ত করে। মুসল্লি ব্যক্তি সব ধরনের অস্থিরতা, উদ্বেগ ও পেরেশানির কথা ভুলে যায় এবং অসম্ভব প্রশান্তি অনুভব করে। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তার সাহায্য প্রার্থনা করতে বলেছেন। যুদ্ধের ময়দানে আল্লাহর সাহায্য বেশি প্রয়োজন, কাজেই ইরানি যোদ্ধারা নামাজে দাঁড়িয়ে শত্রু সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে আল্লাহর সাহায্য কামনা করতেন। যুদ্ধের ময়দানে ইরানি যোদ্ধাদের নামাজ ছিল সবচেয়ে বেশি ইখলাসপূর্ণ। ইরান ইরাক যুদ্ধের দলিলপত্র অনুসন্ধান করলে দেখা যায়, যুদ্ধের কঠিনতম মুহূর্তেও ইরানি যোদ্ধারা নামাজ ত্যাগ করেননি, বরং আল্লাহর সাহায্য পাওয়ার আশায় নামাজে দাঁড়িয়ে গেছেন।
এ সম্পর্কে কিছু উদাহরণ পেশ না করলেই নয়, ইরানি কমান্ডাররা মনে করতেন আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করলে যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যাবে। একজন ইরানি যোদ্ধা সাহেবাত জামান নামক অভিযানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমাদের কমান্ডাররা চরম যুদ্ধের মধ্যেও নামাজ ছাড়েননি। ওয়ালফাজ চার অভিযানে চতুর্থ দিনে ইরানি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী কুচানির ভূমিকা সম্পর্কে বলা হয়, পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করেছিল। চতুর্দিক থেকে গোলাগুলি আঘাত হানছিল। চারদিকে ইরানি যোদ্ধাদের দিকে তাকালে তাদের প্রত্যেকের চেহারায় আধ্যাত্মিকতার নূর ছিল স্পষ্ট। প্রত্যেকে ছিলেন শাহাদাতের জন্য প্রস্তুত, প্রত্যেকে শাহাদাত আইন পরে নিয়েছিলেন। এরই মধ্যে কুচানি দেখতে পান জোহরের নামাজের সময় হয়ে গেছে, তিনি নিজে ওযু করে নেন এবং সহযোদ্ধাদের ওযু করে আসতে বলেন।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে, আগামী আসরে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানে বিদেশি মদতপুষ্ট দাঙ্গা ও সন্ত্রাসবাদে প্রকাশ্য উস্কানির প্রতিবাদে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্স উডু মুজেলকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, মাসাদের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমদ আলা মোল হুদাকে গুপ্ত হত্যার প্রচেষ্টা রুখে দিয়েছে এই বাহিনী। এক বিবৃতিতে IRGC বলেছে, পূর্বাঞ্চল খোরাসান রাজাবি প্রদেশে তৎপর নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী জৈশুল জুলুমের সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীদেরকে IRGC চিহ্নিত করে তাদেরকে আটক করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সৌদি আরব সফরের সময় যৌথ বিবৃতিতে ইরানের প্রতি যে আহ্বান জানানো হয়েছে তার জবাব দিয়েছে তেহরান। সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ ইরানের তরুণ সমাজ ও নারীদের উস্কানি দিচ্ছে বলে আবারও অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি ঘোষণা করেছে BNP। আন্দোলন চলবে বলে ঘোষণা। এবং ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনে আশঙ্কাজনক হারে কমে গেছে মুসলিম বিজয় প্রার্থীর সংখ্যা, এবার পাশ করেছেন মাত্র একজন মুসলিম প্রার্থী। শ্রোতা বন্ধুরা, এবার আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002 ঢাকা 1000। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 নৈশ অধিবেশন শুনে আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।